তিনটি বিষয়ের উপর ভিত্তি করে একটি এলডিসিকে উন্নয়নশীল দেশের মর্যাদা দেয়া হয়। সেগুলো হচ্ছে মাথাপিছু জাতীয় আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক এবং মানব সম্পদ সূচক। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ইতিমধ্যেই এই তিনটি বিচার্য বিষয় অর্জন করেছে। এর আগে ছোট ছোট দেশ ভানাতু, মালদ্বীপ এবং বতসোয়ানা এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল। এলডিসি উত্তর সময়ে বাংলাদেশ একদিকে যেমন বিভিন্ন সুবিধা ভোগ করবে, তেমনি অন্যদিকে বেশ কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হতে পারে। এ সকল বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা বিভাগের পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রথমেই তিনি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ কি কি সুযোগ সুবিধা সমূহ পাবে তা নিয়ে কথা বলেন।
বাংলাদেশের জন্য প্রথম যে সুবিধাটি হতে পারে সেটি হল যে সাধারণত স্বল্পোন্নত দেশ হিসেবে দেশগুলোকে ঝুঁকির মাত্রা অনেক উচ্চভাবে ধরা হয় এবং সেই অনুযায়ী বিভিন্ন দেশে বিদেশি বড় বড় বিনিয়োগকারী বিনিয়োগ করার ক্ষেত্রে দ্বিধান্বিত থাকে। সে জায়গায় এই খাতার থেকে বেরিয়ে গেলে ঝুঁকি তুলনামূলকভাবে কম বিবেচনা করা হয় আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এর বা রিস্ক রেটিং, এবং সেটি নতুন ধরনের বিনিয়োগকে আকৃষ্ট করে, বিশেষ করে এফডিআই কে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কে, এবং নতুন ধরনের কমার্শিয়াল লোন কেও আকর্ষিত করে এই দেশগুলোতে, যারা কিনা আগে স্বল্পোন্নত দেশ হিসেবে থাকার সময় আসতে উৎসাহিত ছিল না। ফলে সেই জায়গাগুলো একটা উন্নতির জায়গা বলে বিবেচনা করা যেতে পারে, এবং একই সাথে উন্নয়নশীল দেশের কাতারে ঢুকবার মাধ্যমে অন্যান্য যে উন্নয়নশীল দেশগুলো অ্যালায়েন্স রয়েছে তাদের সঙ্গেও বাংলাদেশ তখন যৌথভাবে অর্থনৈতিক, সামাজিক এবং বাণিজ্য পর্যায়ে বিভিন্ন ধরনের অ্যালায়েন্সে অংশ নেওয়ার সুযোগ পাবে।
ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এলডিসি উত্তর সময়ে বাংলাদেশ কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সে সম্পর্কে বললেন।
সুবিধাগুলো চলে যাবে, এর ভিতরে সবচেয়ে বড় বিষয়টি হল বাংলাদেশের উন্নত এবং উন্নয়নশীল দেশের যে শুল্কমুক্ত বাজার সুবিধা রয়েছে সে বাজার সুবিধাটি এই বেরিয়ে গেলে এই সুবিধাটি এইভাবে বাংলাদেশ আর পাবে না। এক্ষেত্রে উদাহরণ দেওয়া যেতে পারে, ইউরোপিয়ান ইউনিয়নে আমরা বাংলাদেশ সবচেয়ে বড় রপ্তানি বাজার এবং সেখানে আমাদের এই মুহূর্তে শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছি প্রায় সকল পণ্যে শুধুমাত্র অস্ত্র বাদ দিয়ে। এক্ষেত্রে যখন স্বল্পোন্নত দেশ থাকবে না তখন বাংলাদেশের জন্য নতুন শর্ত যুক্ত হবে বাজার সুবিধা পাওয়ার ক্ষেত্রে, এবং পণ্যের ক্ষেত্রেও সমস্ত পণ্য না হয়ে গুটি কয়েক পণ্যে তখন এই বাজার সুবিধা দেওয়া হবে। ফলে যেটি হবে যে উচ্চ শুল্কে পণ্য রপ্তানি করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা সক্ষমতা এই বাজারগুলোতে চ্যালেঞ্জের মতো। পাশাপাশি যে অন্য বাজার, যে সমস্ত বাজার এই মুহূর্তে বাংলাদেশ শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছে, যেমন কানাডা বা ভারত, পাশাপাশি চীন অথবা দক্ষিণ কোরিয়া আর অস্ট্রেলিয়ার মতো বাজার, এই বাজারগুলোতে তখন নতুন ধরনের শর্তাদি বাংলাদেশকে বাণিজ্যের জন্য চিন্তা করতে হবে। ফলে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে একটা বড় রকমের প্রতিদ্বন্দ্বিতা সক্ষমতায় একটা ঝুঁকি বা ঝাঁকি আসবে, সেটির জন্য আমাদের মনে হয় প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি স্বল্পোন্নত দেশ হিসেবে যে সুবিধা ইতিমধ্যে বাংলাদেশ পাচ্ছে, যেমন ট্রিপস এর অধীনে যে মেধাস্বত্ব আইন, সেটি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে নিতে সেটির সম্মুখীন হতে হচ্ছে না। ফলে বাংলাদেশ মেধাস্বত্ব প্রদানের জন্য যে অর্থ দিতে হয় বিভিন্ন ধরনের বিদেশি কোম্পানিকে, সে অর্থ না দিয়ে জেনেরিক যে সমস্ত ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আছে সেগুলো সে এখানে উৎপাদন করতে পারছে এবং দেশের বাজারে এগুলো বিক্রি করতে পারছে এবং অনেক কম মূল্যে। স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে তখন এই আন্তর্জাতিক কোম্পানিগুলোকে তখন বাংলাদেশের রয়্যালটি দিতে হবে, এবং তার মাধ্যমে পণ্য উৎপাদন করতে গেলে ফার্মাসিউটিক্যাল পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সেগুলো একটা পর্যায়ে তখন বাড়তি মূল্যে এগুলো বিক্রি করার একটা চাপের মধ্যে হবে। পাশাপাশি আমাদের আগামীতে যে ঋণগুলো নিতে হবে আন্তর্জাতিক উৎসগুলো থেকে, স্বল্প সুদে যে ঋণগুলো পাই 1% নিচে অথবা গ্রেস পিরিয়ড পাই এবং রিপেমেন্ট পিরিয়ড দীর্ঘদিন পাই, বিশেষ করে বিশ্ব ব্যাংক বা এডিবির মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো থেকে, সেই ঋণগুলো আগামীতে আরো ব্যয়বহুল হবে। তখন সুদের হার 1% নিচে না থেকে 3-5% গ্রেস পিরিয়ড কমে যাবে এবং রিপেমেন্ট পিরিয়ডও তখন সংকুচিত হবে, ফলে ঋণ ফেরত দেওয়ার সময়কাল বাড়ার সাথে সাথে ব্যয়বহুলও হয়ে যাবে ঋণ নেওয়ার দিক, ফলে সেটিও বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ। তবে এক্ষেত্রে যেটি বিবেচনার বিষয় সেটি হল বাংলাদেশ এবছর প্রাথমিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়, তবে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ বেরিয়ে যাবে 2024 সালে, আগামী তিন করে দু বছর দুটো রিভিউ করবে ইউএস ইকোসক, ইকোনমিক সোশ্যাল কাউন্সিল। সেখানে যদি বাংলাদেশের অবস্থা অপরিবর্তিত বা ভালো থাকে তাহলে 2024 সালে বাংলাদেশকে পূর্ণাঙ্গভাবে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করা হবে। তখন পর্যন্ত বাংলাদেশের ব্যাংক সুবিধাগুলো আছে সেগুলো অব্যাহত থাকবে, এমনকি বাজার সুবিধার বিষয়টি আরো তিন বছর 2027 পর্যন্ত অব্যাহত থাকবে।
এ সকল চ্যালেঞ্জ সমূহ কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে তিনি বললেন,
এই ৬ বছর বা ৯ বছর যেটি সামনে রয়েছে সেটি কিন্তু খুবই স্বল্পকালীন সময় প্রস্তুতি নেওয়ার জন্য। তার কারণ হলো আমাদের রপ্তানি খুবই সীমিত সংখ্যক পণ্যের উপরে নির্ভরশীল এবং আমাদের অর্থনীতির সক্ষমতাও খুব যে বহুদা ভিত্তিক তা না, সীমিত সংখ্যক পণ্যে সেবা খাতে এবং ম্যানুফ্যাকচারিং খাতে। ফলে সেই সব বিবেচনায় অর্থনীতির উৎপাদনশীলতা বৃদ্ধি, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করে প্রতিদ্বন্দ্বিতা সক্ষমতা যদি বৃদ্ধি না করা যায় তাহলে 2024 সালে এড়িয়ে গেলে হঠাৎ করে কিন্তু আমরা নতুন ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে পারি। ফলে সেই বিবেচনায় আগামী ৯ বছর বা ৬ বছরকে খুবই গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে বাংলাদেশের সকল পর্যায়ে, বিশেষ করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বেসরকারি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত সেক্টরগুলো রয়েছে বা যে সমস্ত বিজনেস অ্যাসোসিয়েশনগুলো রয়েছে তাদের যৌথভাবে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আরেকটি জায়গায় বাংলাদেশের চ্যালেঞ্জ আসতে যাচ্ছে, সেটি হল এনজিও খাত। এতদিন পর্যন্ত এনজিও খাত স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশে যেভাবে বিভিন্ন দাতা সংস্থা এবং কি বিভিন্ন ধরনের ট্রাস্ট ফান্ড থেকে টাকা পেয়ে এসছে, এই টাকার প্রবাহ স্রোত হয়ে যাবে এবং অলরেডি আমরা শুনেছি যে অর্থ প্রবাহ কিন্তু অলরেডি স্রোত হয়ে আসছে। যেহেতু বাংলাদেশে এখনো দারিদ্র সীমার নিচে এক চতুর্থাংশ মানুষ বসবাস করে এবং সামাজিক এবং বিভিন্ন খাতে, বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক সেবামূলক বিভিন্ন খাতে এখনো আমাদের বৈদেশিক সাহায্য নির্ভরতা বা এই এনজিও খাতের বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে আগামী দিনে এই এনজিও খাত কিভাবে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে সেটিও কিন্তু সরকার এবং দাতা সংস্থাগুলোর ভাবার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে সরকারের দিক থেকে প্রয়োজন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা, যেখান থেকে এনজিও গুলো অর্থ সহায়তা নিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারে সেই বিষয়টি দেখা। পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী কৌশল নেওয়া, যে কৌশলের মধ্যে মূল যে জায়গাটি থাকবে যে অর্থনৈতিক সামগ্রিকভাবে উৎপাদনশীলতাকে বৃদ্ধি করা, কাঠামোগত যে পরিবর্তন হচ্ছে যেখানে অতি উৎপাদনশীল খাতগুলোকে প্রায়োরিটি দেওয়া, সেটা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং খাতে তা না, এটি কৃষির মতো খাতে যেখানে আরো বেশি উৎপাদনশীল বা কৃষির মধ্যে ধানের বাইরে যে সকল খাত রয়েছে, শস্যের বাইরে সে সকল খাতগুলোকে গুরুত্ব দেওয়া এবং স্কিল ডেভেলপমেন্ট করা যেখানে কিনা আরো বেশি উৎপাদনশীল শ্রমিক তৈরি করা সম্ভব হয় এবং বহুদামুখী অর্থনীতির জন্য গার্মেন্টস এর বাইরে অন্যান্য যে সমস্ত সম্ভাবনাময় ম্যানুফ্যাকচারিং খাত রয়েছে যেমন লেদার, প্লাস্টিক, সিরামিক, ফার্মাসিউটিক্যাল অথবা আইসিটির মতো খাত, বা এর বাইরে যেমন পাওয়ার সেক্টর রয়েছে বা শিপিং সেক্টর রয়েছে, এই সমস্ত খাতগুলোকে আরো বেশি গুরুত্ব দেওয়া, এই বিষয়গুলো কিন্তু সরকারের দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে বিবেচনায় নিয়ে প্রস্তুতি নেওয়া দরকার রয়েছে। একই সাথে ঋণের ক্ষেত্রেও কেন্দ্র সরকার যে ধরনের উৎসগুলো থেকে ঋণ নিচ্ছে আগামীতে নতুন নতুন উৎসগুলো থেকেও সরকারের ঋণ নেওয়ার প্রয়োজন দাঁড়াবে। এক্ষেত্রে সরকারকে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, AIIB ব্যাংক বলি, যেটি ব্রিক্স ব্যাংক বা এই ধরনের অন্য যে সমস্ত মাল্টিন্যাশনাল ব্যাংক আসছে তাদের সাথে সরকারের নেটওয়ার্ক বাড়ানো বা সেখান থেকে ঋণ নেওয়া, এবং যেহেতু উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে বাজার সুবিধা সঞ্চিত হয়ে আসবে সেই জন্য উচিত হবে বাংলাদেশের অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ বা সম্ভাবনাময় বাজারগুলো যে দেশগুলোতে রয়েছে সেই দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় পর্যায়ে মুক্ত বাণিজ্য অঞ্চল অথবা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করা, যাতে কিনা এই সুবিধার বাইরে চলে গেলেও এই দেশগুলোতে বাংলাদেশ বাজার সুবিধা ঠিক রেখে পণ্য রপ্তানি করতে পারে এবং এই দেশগুলো থেকে বিনিয়োগ এবং অন্যান্য যে সেবা খাতের মতো পণ্যগুলো যাতে সমস্ত দেশে রপ্তানির সুযোগ তৈরি হয় সে ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন হবে।
ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এলডিসি উত্তর সময়ে বাংলাদেশ যে সকল অসুবিধার সম্মুখীন হতে পারে তা থেকে উত্তরণের জন্য সরকারকে ৬-৯ বছরকে গুরুত্বের সাথে নিয়ে এ সকল অসুবিধা মোকাবেলার জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণের পরামর্শ দিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।